exclusively on FusionBD.com. সবাইকে স্বাগত কুয়াশার রাতে। আজ সোমবার, শুরু হয়ে গেল কুয়াশার। এবিসি রেডিও 89.2 এফএম এর সঙ্গে আছি শারমিন, আর আমার সঙ্গে আছে একটু চমৎকার গল্প। প্রথম যে গল্পটি শুনবেন তার নাম হচ্ছে মাতৃস্নেহ, লেখক শ্রী সুশীল কৃষ্ণ দাশগুপ্ত, আর পড়ে শোনাবে সেতু। প্রথম গল্পটির প্রথম অংশ এখন শুনবেন, তারপর একটা ছোট্ট ব্রেক নেব। ব্রেক নিয়ে সরাসরি চলে যাব প্রথম গল্পটির দ্বিতীয় অংশে, তারপর আবার ফিরছি। আজকের প্রথম গল্পের নাম মাতৃস্নেহ, লেখক শ্রী সুশীল কৃষ্ণ দাশগুপ্ত, আর পড়ে শোনাচ্ছে সেতু।
যুদ্ধ তখন পূর্ণ বেগে চলছে। দুর্ধর্ষ জাপানিদের বাধা দেওয়ার জন্য বাংলাদেশের নানা স্থানে নতুন নতুন ঘাঁটি তৈরি হচ্ছে। অখ্যাত অঞ্চলগুলো বিখ্যাত হয়ে উঠেছে যুদ্ধের ভিড়িকে। আমরা তখন কলকাতার এক মিলিটারি অফিসে চাকরি করি। হঠাৎ উপর থেকে হুকুম এলো, আমাদের সেকশন থেকে দুজনকে হীরাপুরে রওনা হতে হবে। হীরাপুর বর্ধমান জেলার একটা কৃষি প্রধান স্থান, সেখানে নতুন একটা ঘাঁটি বসছে। সেই সূত্রেই আমাদের তলব পড়েছে। না বলবার কোনো জো নেই। আমরা মিলিটারি অফিসার চাকুরিয়া, মুখ বুঝিয়ে হুকুম তালিম করতে হবে। কাজে তাড়াতাড়ি যাবার জন্য তৈরি হতে হলো। রাত 10টায় আমাদের ট্রেন। পরদিন সকালে হীরাপুরে উপস্থিত হয়ে দেখলাম একটা বিস্তীর্ণ জঙ্গলকে ভেঙে আধুনিক একটা নগরে পরিণত করবার আয়োজন চলছে। ঘরবাড়ি এখনো গড়ে ওঠেনি। শ্রমিকদের জন্য হোগলার ছাউনি দেওয়া বড় বড় চালা ঘর তোলা হয়েছে। কর্মচারীদের জন্য তাঁবু পড়েছে, এরই নাম ক্যাম্প। ইংরেজ অফিসার আমাদের দুজনকে বললেন, ক্যাম্পে থাকতে যদি আপনাদের অসুবিধা হয়, কাছে গ্রাম আছে, সেখানে সুবিধা মতো কোনো বাড়ি ভাড়া করে থাকতে পারেন। রেশন বরং এখান থেকে নিয়ে যাবেন। অজয় ও আমি এই দুজনেই কলকাতা অফিস থেকে এসেছি। সাহেব আমাদের দেখে বুঝেছিলেন যে কুলিদের সঙ্গে চালা ঘরে বাস করা যেমন আমাদের পক্ষে অসম্ভব, সাহেবদের সঙ্গে ক্যাম্পে থাকাও তেমনি অসুবিধাজনক। সেই জন্য আলাদা বাসা নিয়ে থাকবার যুক্তি দিয়েছিলেন। সাহেবের যুক্তি আমাদের মনোভূত হলো এবং দুই বন্ধু একত্রে সন্নিহিত গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সরকারি ছাউনি থেকে খানিকটা তফাতে হীরাপুর গ্রাম, পল্লী অঞ্চলের লোভনীয় প্রাকৃতিক সৌন্দর্য থেকে আরম্ভ করে সহজ সরল জীবনযাত্রার পক্ষে যা কিছু প্রয়োজন, কিছুরই অভাব বা অপ্রতুল নেই এই গ্রামে। আমাদের দেখেই গ্রামবাসীদের মধ্যে অনেকে এগিয়ে এসে আমাদের সঙ্গে আলাপ পরিচয় করলেন। তারপর একটি বাড়ির বৈঠকখানায় আমাদের নিয়ে গিয়ে বসালেন। শুনলাম এই বাড়ির মালিক ব্রাহ্মণ এবং তিনি গ্রামের ভূস্বামী। নবাগত কেউ এই গ্রামে এলে এই বাড়িতেই ওঠেন এবং গৃহস্বামী আতিথ্য সৎকারে সর্বদাই প্রস্তুত থাকেন। একটু পরেই গৃহস্বামী বৈঠকখানায় এলেন। তার নাম সদানন্দ ভট্টাচার্য। বয়স 50 অতীত হয়েছে, দেখলেই শ্রদ্ধায় মাথা নত হয়। আমরা হেট হয়ে তাকে প্রণাম করলাম। তিনিও প্রসন্ন মুখে আমাদের সংবর্ধনা করলেন। কথায় কথায় আমরা আসল উদ্দেশ্য তাকে জানালাম। শুনে তিনি বললেন, কলকাতা শহরের মতো এখানে তো বাড়ি ভাড়া পাওয়া যায় না বাবা। আর ঘর বাড়ি বলতে দেখছো তো, বেশিরভাগই মাটির দেওয়াল, আর মাথায় তার ঘর বা গোলপাতা ছাউনি। এসব বাড়িতে তোমরা বাস করতে পারবে না। তোমাদের যদি আপত্তি না থাকে, আমার এই বৈঠক থানায় কোন রকমের মাথা গুঁজে থাকতে পারো, তবে 5 জনের সঙ্গে থাকতে হবে। অতিথি অভ্যাগত এলে তাদেরও তো ফেলতে পারবো না। আমি তাকে এই বদান্যতার জন্য অনেক ধন্যবাদ দিয়ে বললাম, আপনার কথাতেই মহত্বের পরিচয় পেয়ে আমরা ধন্য হয়েছি। কিন্তু দেখুন, 2-4 দিনের কথা হলে না হয় এখানে থাকা যেত, কিন্তু আমাদের যে কতদিন থাকতে হবে তার তো কোনো ঠিক নেই। কাজেই আমাদের একটা যেমন তেমন বাড়ি আমাদের দেখে নিতে হবে। এই সময় ভট্টাচার্য মহাশয় বললেন, তোমাদের থাকবার মতন বাড়িও ছিল বাবা, কিন্তু সেখানে থাকবার পরামর্শ দিতে পারি না। কথাটা শুনেই মনে একটা কৌতূহল জেগে উঠল, সেই সঙ্গে আনন্দ। জিজ্ঞাসা করলাম, বাড়ি যদি থাকে তাহলে আপত্তি করছেন কেন আপনি? ভট্টাচার্য মহাশয় বললেন, তার কারণ সে বাড়িতে কেউ রাত্রি বাস করতে পারে না। সাহস করে যারাই বাস করতে গেছে তাদেরই বিশেষ রকম হানি হয়েছে, প্রাণও হারিয়েছে অনেকে। এখন ওই বাড়ির নাম রটেছে ভূতের বাড়ি। কাজেই তোমাদের ও বাড়িতে কি করে বাস করতে বলি বলো? স্তব্ধ হয়ে আমরা গৃহস্বামীর কথা শুনলাম। অমনি আমাদের দুজনের চোখে চোখে ইশারা খেলে গেল। তারপরেই আমরা জেদ ধরে বসলাম, ওই বাড়িতেই আমরা উঠবো। আগ্রহের সঙ্গে জানালাম, আপনি আর আপত্তি করবেন না, আমরা ভূতের ভয় করি না। আমাদের সঙ্গে বন্দুক, পিস্তল, টর্চ এসবই থাকবে। আমরা নিরাপদেই ও বাড়িতে বাস করতে পারবো। ভট্টাচার্য মহাশয় কিন্তু কিছুতেই মত দিতে চান না, আগেকার দুর্ঘটনাগুলির উল্লেখ করে বাধা দিতে থাকেন। অনুযোগে শুরু বলেন, এমন কাজও করো না বাবাজি, কেন প্রাণগুলো ইচ্ছে করে হারাবে, ও আগ্রহ ত্যাগ করো। আমরা নাছর বান্দা কিছুতেই সংকল্প ত্যাগ করতে প্রস্তুত নই। সবিনয়ের শেষে তাকে বললাম, দেখুন আমরা কলকাতার ছেলে, ওসব কুসংস্কার বিশ্বাস করি না। যদি আমাদের চেষ্টায় বাড়ি খেলার ওই অপবাদ ঘুচে যায়, আপনার গ্রামের পক্ষে সেটা কি মঙ্গলের কথা নয়? আপনি অনুগ্রহ করে সেই বাড়িতে আমাদের যাবার ব্যবস্থা করে দিন। আপনার কাছে আমরা একটা ভিক্ষা চাইছি বলতে পারেন। অগত্যা তিনি মত দিতে বাধ্য হলেন। তবে বললেন, তাহলে তোমরা কাজ করো, একসঙ্গে দুজনেই বিপদের মুখে ঝাঁপিয়ে না পড়ে বরং একে একে এগিয়ে যাও। এবেলা এখানে স্নানাহার সেরে বাড়িখানা দেখে এসো, তারপর তোমাদের মধ্যে একজন যার বেশি সাহস আর আগ্রহ সেই ওই বাড়িতে বরং রাত্রিবাস করে দেখুক যে ব্যাপারখানা কি। এর ফলে কি হবে জানো, একজনের উপর দিয়েই বিপদটা যেতে পারে। তার এই উপদেশ ভালোই বলে মনে হলো। ভট্টাচার্য মহাশয়ের বাড়িতে আমরা স্নান ও মধ্যাহ্নভোজন সেরে বাড়ি দেখতে চললাম। গ্রামের প্রায় শেষ প্রান্তে এই বাড়ি, জঙ্গলের চারিদিকে জঙ্গল ও প্রতিটি জমি, একটাকে সাড়া পাওয়া যায় এমন বাড়ি কাছে একখানিও নেই। বুঝতেই পারলাম লোকালয় থেকে অনেকখানি দূরে বাড়িখানে পড়ে আছে। কিছু দূরে একটা খাল, বাড়িখানাও ছোট, চারিদিকে পাখি ঘেরা, সদর দরজা খুললেই সামনে পড়ে একখানি উঠান, তার চারিদিকে বড় বড় ঘাস ও আগাছা, তারপরেই কয়েকখানি ঘর। বাড়ির ভিতর ঢুকে আমরা চওড়া লম্বা রক এবং দর দালান পার হয়ে একটা বড় ঘরে এলাম। তার মাঝখানে চৌকি পাতা, পিছনে বড় বড় দুটো জানালা, বড় ঘরের দুপাশে আরো দুটো ছোট ছোট ঘর। মাঝের ঘরখানা দেখেই আমাদের খুব পছন্দ হলো, বেশ স্বাভাবতা শুনেছে। এই হল ঘরে রাত্রিবাস করা যাবে স্থির হলো। তক্তপোষের উপর শতরঞ্জি ও বিছানা পেতে দিব্যি সনাজ করা গেল। ভট্টাচার্য মহাশয় আমাদের সঙ্গে তার বাড়ির দুজন ভৃত্যকে পাঠিয়েছিলেন। তারা উঠানের বন জঙ্গল পরিষ্কার করে এবং ঘরগুলি ধুয়ে মুছে বসবাস উপযোগী করে দিল। কাজ শেষ করেই তারা সবিনয় বিদা নেবার জন্য ব্যস্ত হলো। বুঝলাম এ বাড়িতে সন্ধ্যার দিকে থাকবার মতো দুঃসাহস তাদের মোটেই নেই। বললাম, আরে ভয় নেই, একটু থাকো, আমাদের একজনই এখানে থাকবে আর একজন তোমাদের সঙ্গেই যাবে। এখন আমাদের মধ্যে তর্ক বাধল কে প্রথম দিন রাত্রিবাস করবে। অজয় আমি প্রত্যেকেই প্রথম রাত্রি এখানে কাটাবার জন্য ব্যাকুল হয়ে উঠেছি। অগত্যা দুটুকরো কাগজে দুজনের নাম লিখে দুটো দুটো মুড়ে বিছানার উপর ছড়িয়ে দিয়ে ভৃত্যদেরই একজনকে তার ইচ্ছা মতো একটা তুলতে বলা হলো। প্রথম মোড়কটি তোলা হতেই সেটি খুলে দেখলাম তাতে অজয়ের নাম লেখা রয়েছে। আনন্দে অজয় চিৎকার করে উঠল। অগত্যা স্থির হলো যে অজয়কে আজ এখানে রাত্রিবাস করতে হবে এবং একা। আমি শেষে পড়ে গেলাম। এদিকে সন্ধ্যা হয়ে আসতে দেখে ভৃত্যদ্বয় তাড়া দিতে লাগলো, তারা আর বেশিক্ষণ এখানে থাকতে প্রস্তুত নয়। তখন আমাকেও তাড়াতাড়ি সব ব্যবস্থা করে উঠতে হলো। ভট্টাচার্য মহাশয়ের বাড়ি থেকে একজনের মতো খাবার, সরাই ভরা পানীয় জল আর বড় বড় দুটো মোমবাতি আমাদের সঙ্গে এসেছিল। তাছাড়া টোটা ভরা রিভলভার, চড়া রশির টর্চ, একখানা মাসিক পত্র, একটা প্যাড ও ফাউন্টেন পেনও আনা হয়েছিল। আমাদের মধ্যে কথা হয়েছিল যে যার অদৃষ্টে রাত্রিবাস ঘটবে, কোনো আশ্চর্য ব্যাপার বা কিছু দেখলেই সে প্যাডে লিখে রাখবে, কেননা যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে পরদিন ওই লেখা থেকে ব্যাপারটা বুঝতে পারা যাবে। এরপর অজয়ের কাছ থেকে বিদায় নিয়ে এবং কথা মতো কাজগুলি করবার কথা মনে করিয়ে দিয়ে আমরা সন্ধ্যার একটু আগেই সেখান থেকে বেরিয়ে পড়লাম। ভট্টাচার্য মহাশয় বৈঠকখানায় প্রতীক্ষা করছিলেন। দেখলাম তার মুখখানা খুব শুষ্ক কণ্ঠে আমাকে ডেকে বসালেন। অনেক কথা হলো তার সঙ্গে, একসঙ্গে আমরা খেলাম। তার বৈঠকখানায় আমার রাত্রিবাসের ব্যবস্থা হলো। প্রত্যুষে উঠে প্রাতকৃত্য শেষ করেই দেখি ভট্টাচার্য মহাশয় নিজেই এসেছেন আমাদের সঙ্গে করে ভূতের বাড়ি যাবার জন্য। বাইরে দেখি গ্রামের অনেকেই অপেক্ষা করছেন। বুঝলাম যে সারা রাত সবারই অনেক উৎকণ্ঠায় কেটেছে। ভট্টাচার্য মহাশয়কে সামনে রেখে দলবদ্ধ হয়ে আমরা সেই কুখ্যাত বাড়ির দিকে চললাম। বাড়ির সামনে এসে দেখলাম ভিতর থেকে সদর দরজা বন্ধ। বাইরে থেকে দরজায় ঘা দিয়ে অজয় নাম ধরে অনেক ডাকাডাকি করলাম, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। অতি কষ্টে তখন পাঁচিল টপকে ভিতরে ঢুকে বাইরের দ্বার খোলবার ব্যবস্থা করতে হলো। আমাদের বুকের ভিতরটা তখন টিপটিপ করছে, পায়েরও যেন সেই জোর আর নেই। তবে কি সত্যি কোনো দুর্ঘটনা ঘটেছে? তাই কি অজয়ের কাছ থেকে কোনো সাড়া এলো না? যাই হোক, উঠান পার হয়ে সিঁড়ি বেয়ে দাঁড়ানো উঠলাম। সেখান থেকে দেখলাম ঘরের দরজা খোলা রয়েছে। তারপর আমরা সেই হল ঘরের মধ্যে ঢুকেই স্তম্ভিত হয়ে শুয়ে রইলাম। দেখলাম লম্বা লম্বা বাতি দুটো ইঞ্চি দুই পুরেই নিভে গেছে। তক্তপোষের বিছানা ফরাসে রয়েছে অজয়ের পিস্তল, সেই প্যাড ও ফাউন্টেন পেন, আর তক্তপোষের ওদিকে মেঝের উপর পড়ে আছে অজয়ের সংজ্ঞাহীন দেহ। ভট্টাচার্য মহাশয় আত্মস্বরে বললেন, দেখুন দেখুন কাণ্ডু, ইচ্ছা করে ছেলেটা প্রাণ হারালো। বলতে বলতেই তিনি এগিয়ে গেলেন অজয়কে তুলবার জন্য। আমরাও তাকে সাহায্য করতে ছুটে গেলাম। সবাই মিলে অজয়কে তুলে তক্তপোষের উপরে শুয়ে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে হাতে মুখে জল দিয়ে সংজ্ঞা ফিরিয়ে আনবার চেষ্টা চললো। এই সময় বিছানায় রাখা সেই ব্যাটখানার উপরে আমার নজর পড়ল। অজয়ের হাতে লেখা, তাড়াতাড়ি সেটা তুলে নিয়ে পড়লাম। অজয় কয়েক সপ্তাহ লিখেছে, সন্ধ্যা হতেই বাতি দুটো জেড়ে দিলাম, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিলাম, তারপর বিছানায় বসে মাসিক পত্রখানা খুলে একটা গল্প করতে আরম্ভ করলাম। খানিক পরে মেলি গলায় একটা কান্না বাইরে থেকে ভেসে এলো। এত করুণ তার সুর যে বুকে ভেতরটা যেন শিউরে ওঠে। সেই কান্না ক্রমেই ঘরের দিকে এগিয়ে আসতে লাগলো। মনে হলো বন্ধ দরজার ওপাশে দাঁড়িয়ে সত্যিই কে যেন কাঁদছে। ঘরের দরজা ভেজানো ছিল, হঠাৎ খুলে গেল, আর সেই সঙ্গে কান্নার করুণ সুরটাও ঘরের মধ্যে প্রবেশ করল। উনি তখন কে যেন কাঁদতে কাঁদতে ঘরের বড় দেয়াল আলমারিটার দিকে ছুটে গিয়ে আলমারির দুটো দরজায় জোর করে খুলে ফেললো। কাউকে দেখতে পাচ্ছে না, অথচ কান্নাটা আলমারির কাছ থেকেই শোনা যাচ্ছে। কি বুক ফাটা কান্না! আমি রিভলভারটা তুলে নিয়ে আলমারির দিকে নিশানা করে বললাম, কে কাঁদে বলো, নইলে গুলি করব। কি আশ্চর্য, সত্যি একটা মূর্তি আলমারির গায়ে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে। তার মুখখানা নারীর মুখের মতো, কিন্তু হাত দুটো খালি হাড়ের, সেই হাতে কি যেন আঁকড়ে ধরে রয়েছে। আরে মূর্তিটা যে আমার দিকে গিয়ে আসছে, আর তো সে কাঁদছে না, চোখ দুটো যেন জ্বলছে, মুখখানায় মাংস, কিন্তু হাত দুখানা খালি হাড়, নিশ্চয়ই ভূত, গুলি না করলে আমাকে হত্যা করবে সে। লেখা এখানেই শেষ হয়েছে। বোঝা গেল এই সময় সে গুলি ছুটেছিল। রিভলভারটি পরীক্ষা করে দেখা গেল একটি টোটা কম, আর আলমারির পাশে দেয়ালের অবস্থা দেখে বোঝা গেল যে গুলিটি সেখানে পড়েছিল। কিন্তু এরপরে কি হয়েছিল সে তো এখন রহস্য বিদা, জানবার কোনো উপায় নেই। ইতিমধ্যে শুশ্রূষার ফলে অজয় নাক দিয়ে নিঃশ্বাস পড়ল, দুই চোখের পাতাও অল্প অল্প নড়ে উঠল। তখন আমাকেই ক্যাম্পে ছুটতে হলো, এবং প্রকৃত ব্যাপারটা চাপা দিয়ে অজয় হঠাৎ অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছে এই কথা জানিয়ে ক্যাম্প থেকে স্ট্রেচার ও দুজন কুলি এনে অজয়কে ক্যাম্পের হাসপাতালে ভর্তি করে দিয়ে কতকটা নিশ্চিন্ত হলাম। ক্যাম্পের ডাক্তারকে অবশ্য চুপি চুপি ব্যাপারটা বলতে হয়েছিল। এরপর ভট্টাচার্য মহাশয়ের বাড়িতে ফিরে আহার করা গেল। তারাও সাগ্রহে আমার জন্য প্রতীক্ষা করছিলেন। আহারাদির পর বৈঠকখানায় বসে অজয়ের সম্বন্ধেই আলোচনা হতে লাগলো। তাকে জানালাম, ডাক্তারবাবু বলেছেন যে প্রাণের ভয় নেই, তবে মাথার গোলমাল হতে পারে। ভট্টাচার্য মহাশয় এবার বললেন, কেমন আমার কথা ভুললে তো? এখন বাবাজি তোমার আগ্রহ তো ঘুচে গেছে, নাকি তুমিও সকলে আবার ও বাড়িতে রাত্রিবাস করতে যাবে? আজ কথাটা শুনে চমকে উঠলাম, নিজের সাহসের উপরেও একটা অভিমান জাগলো। বললাম, দেখুন আমরা এই যুগের ছেলে, চাকরি করি বলে মনুষ্যত্ব হারায়নি, যে আগ্রহ মনে জেগেছিল একজন তার জন্য বিপন্ন হয়েছে বলে আমি যদি আজ ভয় পেয়ে পিছিয়ে যাই আপনি তখন আমাকে কাপুরুষ বলে অবজ্ঞা করবেন। আজকের পালা আমার, কালকের মতোই সব ব্যবস্থা আপনাকেই করে দিতে হবে, আর সকালে গিয়ে আমার সন্ধ্যারও নিতে যাবেন এই আশাও করি। ভট্টাচার্য মহাশয় এবং আর সকলে আমার মুখে কথা শুনে অবাক হয়ে কিছুক্ষণ চেয়ে রইলেন, কিন্তু দেখলাম আর কোনো আপত্তি করলেন না, তারা বাধাও দিলেন না। আগের দিনের সেই দুজন ভৃত্যকে যথাযথ ব্যবস্থা করবার হুকুম দিলেন। বিকেলে যখন সেই বাড়িতে যাবার জন্য প্রস্তুত হচ্ছিলাম, সেই সময় ভট্টাচার্য মহাশয় বললেন, বাবাজি তোমার বন্ধুর হাতিয়ার আমার কাছে আছে, সেটাও কি নিয়ে যাবে? মৃদু হেসে বললাম, আগে না, সেটা আপনার কাছেই থাকুক, আমি আজ বিনা হাতিয়ারে ভূতের সঙ্গে বোঝাপড়া করতে যাব, আমার হাতিয়ারটাও সুটকেসে রেখে যাচ্ছি। কথাটা শুনে তিনি স্নিগ্ধ দৃষ্টিতে আমার দিকে তাকালেন। শুধু মনে হলো সেই দৃষ্টি দিয়ে তিনি যেন আমার অভিপ্রায়কে উপলব্ধি করবার চেষ্টা করছেন। সন্ধ্যার আগেই সে বাড়িতে প্রবেশ করলাম। ভৃত্য দুজন ঘরগুলি পরিষ্কার করে বিছানাটি ছেড়ে ঝুড়ে জল খাবার বাতি যথাস্থানে রেখে বিদায় নিয়ে চলে গেল। আমি এখন একা একাই ঘরগুলি ঘুরে ঘুরে দেখলাম। বাইরে দরদালান, লম্বা রক, উঠান, একে একে প্রত্যেকটি জায়গা দেখে পুনরায় হল ঘরে ফিরে এলাম। তখন সন্ধ্যা হয়েছে, অন্ধকার ঘন হয়ে ঘনিয়ে আসছে। আমি একসঙ্গে দুটো বাতি জ্বেলে দিলাম। এই সময় হঠাৎ আমার চোখ পড়ল দেওয়ালের সঙ্গে গাঁথা প্রকাণ্ড আলমারিটার দিকে। আমি ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার ডালা দুটো খুলে ফেললাম। ভিতরের তাকের তক্তাগুলো জীর্ণ হয়ে গেছে। এলোমেলো ভাবে অনেকগুলি জিনিস রয়েছে তার মধ্যে, যেমন চুলের কাঁটা, ভাঙা চিরুনি, ময়লা পড়া নানা রকমের শিশি বোতল, বেতের সুপড়ি, এমন আরো অনেক কিছু। নিচের তাকে হাত দিতেই তক্তাটা নড়ে উঠল। তার নিচে একটা চোড়া খুপড়ি আছে। বাতির আলোকে সেই খুপড়ির দিকে সাইতেই দেখতে পেলাম রঙিন ফ্রক পরানো, পুতির মালা দিয়ে সাজানো একটা মোমের পুতুল রয়েছে সেখানে লুকানো। বেশ বড় সড় পুতুল, সেটা দেখেই আমার বুকের ভেতরটা ঝাঁপ করে উঠল। পুতুলটিকে নিবিষ্ট মনে দেখছি, এমন সময় বাইরে থেকে অত্যন্ত করুণ সুরে কে যেন কেঁদে উঠল, নারী কণ্ঠের করুণ সুর। তখনই মনে পড়ে গেল অজয়ের হাতে লেখা ছত্রগুলি। তাড়াতাড়ি পুতুলটি যথাস্থানে রেখে তাকে তক্তাটি চাপা দিয়ে আলমারির দ্বার বন্ধ করলাম। কান্না তখন বাইরে আরো গভীর হয়ে উঠছে। মনে হতে লাগলো একটু আগে আমি যেমন সমস্ত বাড়িখানা ঘুরে ঘুরে দেখে এলাম, কান্নার শব্দ তেমনি ঘুরে ঘুরে বাড়ি ময় বেড়াচ্ছে। আমি তখন আলমারির কাছ থেকে সরে গিয়ে ফরাসির উপর দাঁড়িয়ে দরজার দিকে চেয়ে রইলাম। একটু পরেই দরজার উপাশে কান্নার স্বর সুস্পষ্ট হলো। পরক্ষণে দরজা দুটোর পাল্লা একসঙ্গে খুলে গেল, আর সেই সঙ্গে কান্নার শব্দ ঘরের মধ্যে প্রবেশ করলো। আমি অবাক বিস্ময়ে আলমারির দিকে চেয়ে রইলাম। বুঝতে পারলাম কান্না এখন ওইখানেই জমেছে। অজয় শত কথায় লিখেছিল, কি বুক ফাটা সে কান্না। একইভাবে আমি চেয়ে আছি আলমারির দিকে। হঠাৎ আমার মনে হলো আলমারির গায়ে পিঠ দিয়ে এক নারী মূর্তি দাঁড়িয়ে আছে। তার মুখখানা মাংস, কিন্তু হাত দুখানা মাংসহীন, অস্থিময়, ঠিক যেন নরকঙ্কালের দুটি হাত। সেই হাতের মধ্যে কি যেন একটা বস্তু রয়েছে। একটু পরেই সেই বস্তুটি আমি চিনতে পারলাম। একটু আগে আলমারির চোরা খুপড়ির মধ্যে ফ্রক পরা যে মোমের পুতুলটি দেখেছিলাম, সেটি অস্থিময় উভয় হাতে ধরে মাংসল মুখে মধ্যে দিকাচ্ছে। স্তব্ধ হয়ে আমি এ দৃশ্য দেখলাম। দুই হাতে দু চোখ মুছে ভালো করে তাকিয়েও সেই একই দৃশ্য দেখতে পারলাম। আমি তখন হাত দুখানি জোর করে সবিনয় সেই মূর্তিকে লক্ষ্য করে বললাম, মা, বুঝতে পেরেছি যে সন্তানের শোক তুমি আজও ভুলতে পারোনি। অতৃপ্ত মাতৃস্নেহ তোমাকে এইভাবে এখানে টেনে আনে প্রতি রাত্রে। আমাকে তুমি সন্তান মনে করে যদি সব বলো, আমি তোমার মুক্তির ব্যবস্থা করতে পারি। আশ্চর্য হয়ে দেখলাম মূর্তির কঙ্কালময় হাত দুখানি এখন মাংস হয়ে উঠছে। পুতুলকে এখন স্পষ্ট দেখা যাচ্ছে। এখন আর তার মুখে কান্না নেই। কি সুন্দর কমনীয় সৌম্য মাতৃমূর্তি! মানুষের মতো মিষ্টি কোমল স্বরে তিনি বললেন, এতকাল পরে কে বাবা তুমি আমাকে মা বলে ডাকলে? আমার অনুকে হারিয়ে অবধি এ ডাক তো আর আমি শুনিনি। আমার কথা শুনতে চাইছো, আমাকে শান্তি দেবে বলছো, কিন্তু কেউ তো এ কথা আগে বলেনি। কি সুখী না ছিলাম একদিন আমি। কোল জোড়া খোকা অনু বড় সাঁতার, খোকা নিয়ে খেলা করে। উনি কলকাতা থেকে এই খোকা কিনে আনেন। আমি তাকে অবাক করে দেব বলে আলমারির জোড়া খুপড়িতে লুকিয়ে রাখলাম। তারপর ছুটলাম খোকাকে খুঁজতে। একই খোকা কোথায়? তাকে লুকিয়ে আমি আছি, সে কোথায় লুকালো? খানিক পরে বাইরে গোলমাল শুনে ছুটে গেলাম। ওর কান্না বাজলো কানে। কি হলো খোকার? ও কি, উনি যে তাকে বুকে করে আনছেন। উনি চিৎকার করে বললেন, খোকা তোমার খোঁজে বাইরে গিয়ে জলে ডুবে গেছে, সব শেষ হয়ে গেছে। আমি শুনতে শুনতে অজ্ঞান হয়ে পড়ে যাই। যখন জ্ঞান হলো শুনলাম খোকাকে বুকে করে উনি চলে গেছেন, আর তিনি ফেরেননি। আমার অবস্থা বুঝতে পারছো? আমি আর সহ্য করতে না পেরে বিষ খেয়ে নিলাম। কিন্তু মরেও কি শান্তি পেয়েছি বাবা? মৃত্যু আমাকে আসতে হয় খোকার ওই পুতুলটির আকর্ষণে। ওকে কোলে করেই খোকার কথা মনে পড়ে। আমি তাকে দেখতে পাই, তাই অমন করে কাঁদি, কিন্তু কেঁদেও নিস্তার নেই। মাঝে মাঝে অবুঝরে আমাকে জ্বালাতে এসে আমাকে মারতে চায়, তখনই প্রেতের প্রতিহিংসার ধক করে চলে ওঠে। কিন্তু তোমার মতো কেউ কি জিজ্ঞেস করেছে কেন আমি কাঁদি? আমার কি দুঃখ, তুমি পারবে বাবা আমাকে শান্তি দিতে, আমার দুঃখ ঘোচাতে? কথাগুলো শুনতে শুনতে আমি অভিভূত হয়ে পড়েছিলাম। আত্মস্বরে বললাম, হ্যাঁ মা, আমি তোমাকে শান্তি দেব, যাতে তুমি মুক্তি পাও সে ব্যবস্থা করবো আমি। তুমি মা, আমাকে তোমার নাম, তোমার গোত্র সবই জানো। কথা আমাকে শেষ করতে না দিয়েই মূর্তি তার নাম গোত্র সবই বললেন। আমি লিখে নিলাম। তারপর মুখ তুলে দেখি আলমারির দরজা তেমনই বন্ধ রয়েছে, কেউ সেখানে নেই। ভোর হবার আগে নিজেই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম ভট্টাচার্য মহাশয়ের বাড়ির উদ্দেশ্যে। আমার ডাক শুনেই তিনি বাইরে এসে সহর্ষে আমাকে জড়িয়ে ধরলেন। তারপর বৈঠকখানায় বসিয়ে জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? তোমাকে দেখে আমার কি আহ্লাদ যে হচ্ছে, সব কথাই তাকে খুলে বললাম। তারপর সেই মেয়েটির মুখে শুনে যে নাম গোত্র প্যারালিসে ছিলাম তাকে দেখালো। তিনি পরে সবিষয়ে বললেন, ভারী আশ্চর্য তো, ওই বাড়ি ঘোষাল দেই, একথা সবাই জানে, কিন্তু সে যে 70 বছর আগেকার কথা, আমি তখন জন্মাইনি। শুনেছিলাম বটে, ঘোষালদের একটি বউ স্বামী পুত্রের শোকে মারা পড়েছিলেন। হ্যাঁ, এই 70 বছর ধরে তাহলে এই অকৃত বউটি আকাই সব কাট করে বেড়াচ্ছে। আমি বললাম, এবার তিনি মুক্ত হবেন, আমি সাহেবকে সব কথা বলে ছুটি নিয়ে গয়ায় যাব, সেখানে পিণ্ড দেব। সেদিনই সাহেবকে সব কথা বলে ছুটি চাইলাম, তিনি সানন্দ ছুটি মঞ্জুর করলেন। গয়ায় পিণ্ড দিয়ে ফিরে এসে আমরা দুই বন্ধুই আবার সেই ঘরে রাত্রি বাস করি, কিন্তু আর সে কান্নাও শুনিনি, মূর্তিও দেখিনি। আমরা উভয়ে ওই বাড়িতেই বাস করতে থাকি।
আজকের প্রথম গল্পটি মাতৃস্নেহ, লিখেছেন শ্রী সুশীল কৃষ্ণ দাশগুপ্ত, আর করে শোনানো সেতু। আর সময় হয়ে গেছে আজকে দ্বিতীয় গল্পে যাবার। আজ কদিন ধরে আপনি প্রমোদে শুনছেন যে একটি সত্যি কাহিনী নিয়ে আজকের গল্প। তাহলে মানুষ শুরুই করে দিই আজকের গল্প, প্রথম থেকে বুঝতে পারবেন কি নিয়ে শুরু হচ্ছে আজকের গল্প। আসুন তাহলে গল্প শুনি। গল্পের প্রথম পর্ব শেষ হওয়ার পর আবারও ফিরছি। আপনি শুনছেন কুয়াশা, এবিসি রেডিও 89.2 FM, সঙ্গে আছি শর্মিন, আর আজকের গল্পটি লিখেছেন সাদিয়া ইসলাম বৃষ্টি। অন্ধকার ঘোলাটে রহস্যময় সে কুয়াশাকে নিয়েই আমাদের আজকের আয়োজন। এয়ারপোর্টের পাশের রাস্তাতে ছায়ামূর্তিকে দেখা যায় প্রায় সময়ই। রাতের বেলা গাড়ি চালিয়ে ওই রাস্তা দিয়ে চলাফেরা রত মানুষদের সামনে প্রায় চলে আসে সেই গাড়ির মূর্তিটি। প্রতিটা গাড়ির ভিতরেই যেন কাউকে খুঁজে বেড়ায়। অদ্ভুত এই ছায়ামূর্তিটিকে দেখে থেমে যায় গাড়ি, চাকার এলোমেলো চলাফেরায় রাস্তা থেকে ছিটকে পড়ে সেই গাড়িগুলো পাশে। এই ঘটনার শিকার হয়েছে এমন মানুষের সংখ্যাটা যেমন কম নয়, তেমনি কম নয় দুর্ঘটনার কবলে পড়ে মারা যাওয়া মানুষের পরিমাণ। কিন্তু কে ওই ছায়ামূর্তি, কে খুঁজে বেড়ায় সে, কি তার না জানা গল্পটা? আজ কুয়াশায় শোনাব এই সত্যি ঘটনার ছায়া অবলম্বনে তৈরি গল্প। গল্পটা মিথ্যে নয়। খানিকটা বিক্ষিপ্ত মন নিয়ে গাড়ি চালাচ্ছিল রাখা, চোখ সামনের দিকে, কিন্তু সেটা কেবল রাখতে হবে বলেই রাখা। কিছুই দেখছিল না সে, চারপাশটা অন্ধকার। মাঝে মাঝে সাঁই সাঁই আওয়াজ তুলে পাশ দিয়ে চলে যাচ্ছে গাড়ি, রাস্তায় একটা দূরপাল্লার গাড়ি আর চারগুলো যাতায়াত করছে মাঝে মাঝে। এয়ারপোর্টের এই রাস্তাটা অবশ্য কখনোই খুব বেশি গাড়ির গোলমাল থাকে না, শুধু ট্রেনেই তা এখানে চলে আসে। মন খারাপ হলেও রাস্তাটা জানি ওকে, বারবার মনে হয় পুরোমুক্ত ফিরে যাচ্ছে পুরোনো কোনো সময়, যখন এতটা সেজে ওঠেনি ঢাকা শহর। আশেপাশে বহুদল বিল্ডিংগুলো যখন ছিল ধানের সমান্তরায় ভিড়, ক্ষেতের মাঝে কোথাও কোথাও হাতে সমান পানি। বাবার হাত ধরে যখন এদিকে আসা হতো মাকে, এখানে আসতেই বাবার সেই হাসি খুশি মুখটা সামনে চলে আসে, মনে হয় বাবা যেন পাশেই দাঁড়িয়ে আছে। বাবা বেঁচে নেই, তবে মা আছে। মা চান না রাত এখানটায় আসুক, কেবল মা না, রাতের স্ত্রী শুনিও চায় না, না চাওয়াটা একেবারেই অকারণে না। গত এক বছরে টানা চারবার দুর্ঘটনার মুখোমুখি হয়েছে রাহাত গাড়ি চালাতে গিয়ে, তাও আবার এই একই রাস্তায়। হয়তো সেই দুর্ঘটনার কারণ জানতে চায় রাহাতের অবচেতন মন। আগের চাইতে বেশি রাস্তাটা তাই এখন আকর্ষণ আরো বেশি করে। কি হয়েছিল গতবার, কিংবা তার আগের বার, কিংবা তার আরো আগের বার, কিছু বুঝে উঠতে পারে না রাহাত। প্রতিবার একটা ঝাপসা নারী মূর্তি, আর খানিক বাদে সব চলছে। এইটুকুই কেবল বলে থাকে, আর বাকিটা বাকিটা সে শুনে প্রতিবার হাসপাতালের বেড়ে জ্ঞান ফিরে আসার পথে। অদ্ভুত ব্যাপার হলো, এটা যে কেবল ওর সাথেই হয়ে তা না, ওর অ্যাক্সিডেন্টের পর জেনেছে। রাস্তাতে আসলে এমন নারী মূর্তিকে দেখেছে অনেকেই, মারা গিয়েছে তারা। নিজের ভাগ্য দেখে বিস্মিত হয় রাহা। পরপর চারবারে দুর্ঘটনার পরেও কিছু হয়নি কেন? কেন এনে করছে ওই ছাড়া কিছু সত্যি? আচ্ছা কার ছাড়াটা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বারবার ফিরে আসে নারী জানিয়ে। অপেক্ষায় থাকে আবার দুর্ঘটনা ঘটায়, আবারও নারী মূর্তিকে কাছ থেকে দেখায়। এখন তো জায়গাটাকে মুখস্থ হয়ে গিয়েছে, ঠিক কোন জায়গায় গাড়িটাকে নিয়ে গেলে সে আসবে, রাস্তার কোন ছেড়ে গাড়িটা বাইরে যাওয়ার জন্য দেশমান হয়ে যাবে, হালকা তন্দ্রে আসবে আর ঝুঁকে পড়বে রাহাত, সব সবটা জানাচ্ছে এখন। কিন্তু আজ আর না, আজ রাহাত সেই একই ঘটনার পুনরাবৃত্তি হতে দেবে না। খুঁজবে রাহাত, ওর প্রশ্নের উত্তর খুঁজবে আজকে। সব দেখে শুনে ঠিক ছাতি ব্লাস্টের পূর্ব কোণায় বুক করে গাড়ি থামালো সে।
আছেন? কেউ কি আছেন? কি হলো, কথা বলছেন না কেন? অন্তত দেখা তো দিয়ে যান, গত একটা বছর ধরে অপেক্ষা করছি আপনার। আমার প্রশ্নগুলোর উত্তর লাগবে, দিয়ে যান, একবার বেরিয়ে আসুন। আপনি এখানে আছেন, আমি জানি আপনি আছেন, আসুন বেরিয়ে আসুন। আমার পা অচল, আমার এক চোখ নেই, এই সবটা কেবল আপনার জন্য, আপনাকে আসতে হবে এখানে।
কোথায় আসবো আমি? আমি তো আসতেই চেয়েছি।
আপনি আসতে চেয়েছেন? কখন, কোথায়? মানুষের জীবন নিয়ে এভাবে খেলতে পারেন না আপনি, আমাকে নিয়ে এভাবে খেলতে পারেন না। সবাই মরে গিয়েছে, সবাই। সেবার মাইক্রোবাসে কেবল আমি ছিলাম না, আমার চাচা চাচি, পিসকু আর দাদা দিদা সবাই ছিল, ওরা সবাই মরে গিয়েছে, আমি কেবল বেঁচে আছি। কেন এভাবে বাঁচিয়ে রেখেছেন আপনি আমাকে? পরে সবগুলো বার ওরা মরেছে, কেবল আমি বেঁচে গিয়েছি। কি দোষ করেছি আমি? কি দোষ করেছি?
শান্ত হও, আমি বলবো, আমি তোমাকেই বলবো, আর বলবো বলি এখানে আছি এতদিন ধরে।
আপনি বলতে চান তো বলুন, কিন্তু এভাবে আমাকে আমার জীবনটা নষ্ট করলেন কেন?
তোমার জীবন নষ্ট করেছি।
আমি এখন একজন অচল মানুষ, সবাই যখন ছুটছে তখন এই হুইল চেয়ারের ভেতর আটকে রয়েছে, সবাই যখন দুই চোখ প্রাণ ভরে তার প্রিয় মানুষের মুখ দেখছে, আমি তখন একটা বন্ধ চোখ আর একটা নিভুনিভু চোখের আলো দিয়ে কোন রকমে পৃথিবীটাকে দেখছি। কেন কেন এমন করলেন আমার সাথে?
কারণ তুমি সেই মানুষ যাকে আমি আমার সব কথা বলতে পারি, যে আমার সব কথা শুনবে, সব, যাকে সব কিছু বলা যায়, যাকে সব কিছু বলা উচিত আমার। তোমার জন্যই তো আমার এত অপেক্ষা।
আমার জন্য? কেন, আমি কি করেছি?
কি করেছো কিছুই না, কিন্তু আমার তোমাকে দরকার, খুব দরকার।
আচ্ছা আপনার সব কথা শুনবো আমি, বলুন বলুন কি বলতে চান, তবে তার আগে গাড়ির ভেতরে আসুন।
না, আমি এখানেই থাকি, আমার মুক্তি নেই। তুমি যদি আমার কথা শুনো তাহলে কত মুক্তি পাবো আমি। হয়তো অনেকদিন পর এই জায়গাটাকে ছেড়ে আর কোথাও যাওয়ার সুযোগ হবে।
আচ্ছা তাহলে বলুন, আমি শুনছি।
ঘুটঘুটে অন্ধকারে মোড়া জায়গাটা, তবু তাকে ভয় লাগলো না রাহাতে। গত কয়েক বছর হাসপাতালের বিশৃঙ্খল অভিজ্ঞতার পর এখন মনের ভয়টুকু যেন হুট করেই উধাও হয়ে গিয়েছে। তার বদলে সবটা ঘিরে আছে অসভ্য রকমের এক বিতৃষ্ণা আর একটা টান, যে টানে এখানে ছুটে এসেছে। চার পাঁচ শুনছে রাতে হঠাৎ মনে হল রাস্তার গাড়িগুলি যেন চলা থামা হয়েছে, পুরো পৃথিবীটা যেন আর কেউ নেই, আছে কেবল সে আর ওই কণ্ঠস্বর। নিজের হুইল চেয়ারটা বের করবো না, একটু কষ্ট হবে বটে, কিন্তু কষ্টের চাইতে বড় কিছু একটা ওকে টানছে ছাতিন গাছটার দিকে। মনে হচ্ছে ওখানে যেন কোনো অসম্ভব জরদারি একটা ব্যাপার লুকিয়ে আছে শুধু ওরই জন্য। হুইল চেয়ারটা নামিয়ে গাড়ির সিট ধরে নিচের দিকে নামতে গেল, একটা কথা হঠাৎ আবিষ্কার করলো, হুইল চেয়ারটা দরকার নেই, না না হুইল চেয়ার না কোনো অবলম্বন কিছু রাখছে না হাতে, আবার পায়ের ভিতর কেন জীবনের অনুভূতি পাচ্ছে, অবাক হয়ে করে কেন ওই নারী কথাটা কি এখনো আছে এখানে, এই সব কি ওই কঠের কাজ?
শুনছেন, এই যে শুনছেন, আমার পা, আমি
অনেকটা দিন অপেক্ষা করছি তোমার জন্য, আমার অনেক কিছু বলার আছে তোমাকে, আমার তুমি এসো, একটু এগিয়ে এসো, মার পেও না।
কিন্তু আপনি কে?
দেখতে চাও আমাকে?
চাই, আমি আপনাকে দেখতে চাই, ছায়া হয়ে নয়, সত্যিকার ভাবে আসুন আমার সামনে।
আচ্ছা তবে আসছি, কিন্তু ভেব না আমি এমন, আমার একটা গল্প আছে, খুব ছোট্ট গল্প, তুমি দেখো, তুমি হয়তো আমার গল্পকে বুঝতে পারবে, সবাইকে জানাতে পারবে, আমাকে সাহায্য করতে পারবে, তাই তোমাকে এই গল্প বলবো আমি।
তার আগে বলুন, আমি কি ঠিক হয়ে গিয়েছি?
তোমাকে আমি কষ্ট দিতে চাইনি,
হয়তো
এইখানে এসো, দাঁড়াও আমি আসছি।
ওটা ওটা কি আপনি?
হ্যাঁ আমি, তুমি আমাকে দেখতে চেয়েছিল,
আপনি সুন্দর,
সেই কারণেই মুক্ত হয়েছে আমাকে।
আপনি মৃত?
হ্যাঁ আমি মৃত, এত বুঝতে পারলে না,
ভেবেছিলাম কিন্তু বুঝিনি যে সত্যি।
তাহলে কি ভেবে এখানে এসেছি?
ভেবেছিলাম কোনো ভণ্ড জাদুকর কিংবা বাজে মানুষের কাজ সাথে, আত্মা কি সত্যি আসে দেখিনি কখনো, বুঝিনি।
আপনার
কি ভুল, সে কারণে কি
বলতে পারো? হয়তো আমি ভুলটা না করলে আমি আজ বেঁচে থাকতাম, হয়তো আমার কাছে আমার ভালোবাসার মানুষ থাকতো, হয়তো আমাদের সন্তান থাকতো, হয়তো আমি তোমার
আমার
আমি তখন বেশ ছোট, নাচ থাকতে খেয়েছি আমাদের গ্রামের বাড়িতে, সেবার দাঁড়াতে এলো শুভ।
কতদিন আগের কথা এগুলো?
ধরে নাও বছর সাড়ে আগের কথা।
আপনার মৃত্যুটাও কি?
না আমি মরেছি তার চাইতে অনেক পরে, মৃত্যুর সময় আমি 21 বছরের এক নারী ছিলাম, যারা জীবনে ছিল শুধু একটি মানুষ শুভ।
শুরুটা তাহলে ওই গ্রামের বাড়ি থেকে?
বলতে পারি, ঠিক নাও হতে পারে, আমরা তখন বেশ ছোট, বুঝতে পারি তারা সম্ভব ছিল না, ভালো রক্ত কথা বলতে জানে নিয়েছিলাম, ঢাকায় আমাদের একটা পরিচিত বাড়ি ছিল, যেখানে আমরা ঢাকায় এলে উঠতাম, রশিদ চাচার বাড়ি, সেবার রশিদ চাচার বাসায় না গিয়ে বাবা মা উঠলো শুভদের বাসায়, আমার চাচা তো ভাই ছিল শুভ, খুব খেলতাম আমরা, ছাদ বাসা ওটা মাপিয়ে রাখতাম আমরা, শুভর একটু কাছের মারা বাসা ছিল, খুব ভালোবাসতো মারাকে, শুভর নতুন খাওয়াতে আর গোসল করাতে শুনতো না, তা সে যন্ত্রের ব্যর্থতা খুব ভালো, এমনকি আমার সাথেও খেলা করতে গিয়ে যেত মারা বাসাতে, প্রথম তাই কষ্ট পেতাম, কেন পেতাম জানি না, কেন পেতাম আস্তে আস্তে একটা সময় বুঝতে পারলাম এর খারাপ লাগাটার কারণ, কিন্তু কতদিনই শুধু অন্য একটা মেয়েকে ভালোবাসি।
কতদিন গেল?
প্রায় 8 বছর।
এতগুলো বছর আপনি শুভকে জানান
কিভাবে জানাবো বলো, জানানো সুযোগ পাইনি, ঢাকা তখন খুব একটা আসার মতো আমাদের, আর যখন আসতাম তখন খানিক সময় থেকেই চলে যেতাম, তখন শুভ হয় থাকতো বাড়িতে যেতে, না হয় অন্য কোথাও, আমার কোনো ব্যাপারে ওর আগ্রহ ছিল বলে মনে হলো না, একটু কষ্ট পেলাম, তাহলে অমন কষ্ট কিছুই না, তার চাইতেও বড় কষ্ট ছিল ও অন্য কাউকে ভালোবাসত, সে জানি কেন শুভ নামে কাউকে অন্য একজনকে ভালোবাসতে হবে, অদ্ভুত ব্যাপার হলো, ওকে তো আমাকে একদিনও জানায়নি যে ও কাউকে ভালোবাসে। তাই একদিন ইচ্ছে করে ঝুঁকে পড়লাম শুভ ঘরে, ভালো গোছানো নাম করে।
তারপর
তারপর আর কি, সেদিন প্রথম জীবনে এত বেশি হাসি পড়ালাম। জানতে পারলাম শুভ্র যে অন্য কাউকে ভালোবাসে সে আসলে আমি।
বাহ, তারপর কি করলেন? সব তো ভালোভাবেই শেষ হয়ে গেল, তাহলে আবার মরতে গেলেন কেন আপনি?
সমস্যা করলেন শুভ না,
উনি মেনে নিলেন না আপনাদের সম্পর্ক?
শুভ সেটা বলে অথাই ছিল না, কিন্তু তার চাইতে বেশি কিছু করলেন তিনি। শুভকে কাউকে দিলেন না, আমাকেও কিছু বললেন না, চেষ্টা করলেন আমাকে এখান থেকে তাড়ানো। শুভকে বাসা থেকে
বের হয়ে গেলেন বাসা?
হ্যাঁ, তা কিছু বলার ছিল না, আমাকে বের করে দিতে হলো না। আমি হলে গিয়েছিলাম, কিছুদিন হোস্টেলে খুব কষ্ট করতে হলো। সেই সময় সে শুভ খুব কষ্ট থাকলো আমার। আমরা ঠিক করে এনেছিলাম যদি কোনো কাজ না হয় কিছুতে তাহলে আর কারো কথা ভাব করলাম না, বিয়ে করে
ফেলবো।
হ্যাঁ, বিয়ে করে ফেলেছিলাম শেষ পর্যন্ত। কিন্তু তার আগেই সংসার তৈরি করলেন শুভমান। যখন দেখলেন কোনো কিছুতেই কাজ হচ্ছে না, তখন জাদুটনার সহজ হয়ে গেল।
এই সময়ও জাদুটনা কিছু হয় নাকি এতে?
আমি তো আত্মা, অনেকে বিশ্বাস করেন না, তবুও তো আমি আছি এখানে। ঠিক তেমনি জাদুটনা আছে, তুমি হয়তো বিশ্বাস করবে না, অনেকেই করে না, কিন্তু তাই বলে সেটা মিথ্যে হয়ে যায় না। আর অনেক কিছুর মতো জাদুটনাও শক্তি, আর কতটা শক্তি সেটা আমি বুঝছি না। বুঝেছিলাম সেই দিন যেদিন হঠাৎ আমার বাবা আমার হোস্টেলে এসে পড়ল।
রহিম একবার কখনোই খুব বেশি সমস্যায় পড়েনি জীবনে। জীবন সম্পর্কে তাই তার দর্শনটাও ছিল খুব সহজ। কখনো কোনো সমস্যায় পড়লে হাসি মুখে বলে দিতেন তিনি, কখনো কোনো সমস্যায় আটকে থাকেন। আর এভাবেই জীবনের 50টা বছর কাটিয়ে দেন রহিম। কিন্তু হঠাৎ করে সে খাইরুল্লাহের বেগম হয়তো অসুস্থ হয়ে পড়ায় বেশ ঘাবড়ে যান রহিম। অনেকদিন একাই চেষ্টা করেন স্ত্রীকে সারিয়ে দিতে। গ্রাম্য ডাক্তার ছিলেন রহিমা, একেবারে না পেরে শেষমেশ অন্য ডাক্তারের কাছে নিয়ে যান তিনি স্ত্রীকে। কিন্তু সেখানেও প্রথমেই হতাশার কথা শোনানো হয় রহিমকে, স্ত্রী খাইরুল্লাহার আর বাঁচবেন না। কি হয়েছে তার? কিছুই না, গলার নালী আর পাকিস্তানি নালীতে ছোট ছোট কিছু ছিদ্র কেবল, আর কিছুই না। তবে কিছুই নায়ের মতো ছিদ্রগুলোই কাল ডেকে এনেছে খাইরুল্লাহারের জীবনে। ডাক্তাররা যে কম চেষ্টা করেছে তা না, তবে কিছুতেই কিছু হচ্ছে না। নিজের চোখের সামনে দেখেন রোহিত যেভাবে একটা ছিদ্র পূরণ করার সাথে সাথে আর একটা নতুন ছিদ্র বের হয়ে যাচ্ছে খাইরুল্লাহারের পাকিস্তানি আর গলার নালীগুলো। ভয় পেয়ে শেষমেশ কঠিন দরবেশ ধরলেন তিনি, কিন্তু তাতেও কিছু হয়নি। শেষ পর্যন্ত মেয়েকে খবর দেবেন বলে ঠিক করলেন হিমাকে। মায়ের বেশি দিন বাকি নেই, মেয়ে এসে একবার মাকে দেখে যাওয়া উচিত। কিন্তু ভাইয়ের বাসে পুরোপুরি অবাক করেন রোহিত, তার মেয়ে আর ভাইয়ের বাসে থাকে না, নিজের বাসে রাখতে পারছে না ভাই রোহিমের মেয়েকে। তা একটা হোস্টেলে থাকার ব্যবস্থা করে দিয়েছে, হোস্টেলের ঠিকানা গেলে সোজা সেখানে চলে গেল রোহিমা।
বাবা,
মা ভালো আছিস?
আর আছি বাবা, তুমি এখানে কি করে? তোমাকে এখানে ঠিকানা দিল কে? চাচার বাসায় একটু সমস্যা হচ্ছে বাবা, তাই এখানে চলে এসেছি। বেশি দিনের ব্যাপার না, কয়েকদিন পরে আবার চলে যেতে পারবো এই বাসায়, তুমি টেনশন করো না। আচ্ছা, তোমার মুখ চোখ এত শুকনো কেন?
কই মা, শুকনো না তো। মা আমার সাথে একবার বাড়িতে যাবি?
যাবো বাবা, কিন্তু হঠাৎ বাড়িতে কেন? কিছু কি হয়েছে? মা কেমন আছে? বাসার সবাই ভালো আছে?
সবাই ভালো আছে মা, কিন্তু তোর জন্য খুব মন পুড়ছে তোর মায়ের। চল একবার দেখা করে আসবি।
বাবা সত্যি সব ঠিক আছে তো? মা ঠিক আছে তো?
তোর তোর মায়ের আবার কি হবে? ও ঠিক আছে, চল তাহলে।
তুমি কি একটু বসবে না বাবা? একটু বসো, কিছু তো খাওনি মনে হয়, কিছু খাবার খাও। তারপর না হয় রওনা দিই আমরা।
তুই খেয়ে নি, আমি খাবো না, খাবার গলা দিয়ে ঢুকবে না।
না বাবা, তুমি না খেলে চলো আমিও খাবো না, চলো এখনই রওনা দিই, আমি একটু পরেই রেডি হয়ে চলে আসছি, চলো।
চল মা, চল আমরা রওনা দিই।
শুনে ফেলেছেন প্রথম অংশেই আজকের কাহিনী কি নিয়ে সেটি। আমরা অনেকেই শুনেছি যারা ঢাকা শহরে থাকি বা বাংলাদেশে আনাচে কানাচে অনেকের কানে নিশ্চয়ই পৌঁছে গেছে বহু বছর ধরে একটি গল্প প্রচলিত আছে, যে রাতের বেলা ঢাকা এয়ারপোর্ট রোডে একটি নারী মূর্তি কিংবা একটি নারীর অবয়ব, নারীর ছায়ার মূর্তি, যে কারণে প্রচুর অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। কে এই নারী মূর্তি, কি তার ঘটনা, সেটা নিয়ে কিন্তু আজকের কাহিনী শুরু হয়েছে। আপনি ইতিমধ্যে অনেকটা শুনে ফেলেছেন আজকের কাহিনীতে, যার কথা আমরা শুরুতেই শুনেছি, যার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল চারবার, রাহাত চারবার তার একই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, এমন দুর্ঘটনায় যে দুর্ঘটনায় সে মারা যেতে পারত কিন্তু সে মারা যায়নি। কেন মারা যায়নি সেটা নিয়েই আজকের কাহিনী, সেই কারণটাই সে জানতে চায়, সেই কারণটাই জানতে চায় বলে সেই রাস্তায় সে বারবার যায়। তো যাই হোক, যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমি আবার শুরু করবো দ্বিতীয় পর্ব। কথা না বলে দ্বিতীয় পর্ব শুনি, ভীষণ রকমের রহস্যের জালে ঘেরা আজকের কাহিনী। আসুন তাহলে আমরা একটু রেস্ট করতে চাই না, চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে, তারপর আবার ফিরছি। বাড়ি পর্যন্ত অবশ্য আসা হল না মিতুদের, তার আগে কান্নার একটা রোল শোনা গেল বাড়ির উঠে। রবিবার বলকে নিয়ে আর তাই বাড়ি পর্যন্ত যাওয়া হলো না মিতুর, রাস্তার মাঝে বুকে হাত চাপা দিয়ে পড়ে গেলেন। সোজা তাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে, প্রচন্ড ঝড় বয়ে গেল মিতুর উপর দিয়ে, তবে সেই ঝড় বেশিদিন থাকল না, দুদিন বাদেই বাবা মারা গেল। মা তো মারা গিয়েছিলেন আগে, পুরো পৃথিবীতে একদম একলা হয়ে পড়লো মিতু। এর ভেতরে ভালোবাসার মানুষ শুভর সাথে বিয়ে হয়ে গেল মিতু, একদম লুকিয়ে, একদম গোপন।
তাহলে আপনার নাম মিতু?
হ্যাঁ, আমার নাম মিতু। অন্তত মরার আগে মানুষ আমাকে ওই নামেই ডাকত, তবে শুভ ডাকত মিতুমণি বলে।
শুভর সাথে আপনার বিয়ে তো হয়ে গেল, কিন্তু আপনি বুঝলেন কিভাবে যে আপনার মায়ের মৃত্যুর কারণ শুভর মা?
বুঝেছিলাম, উনি নিজেই বলেছিলেন আমাকে, কেবল মাকেই না আমাকেও মেরে ফেলতে চেয়েছিলেন তিনি।
এতটা নিষ্ঠুর?
হ্যাঁ, হয়েছিলেন উনি এত বেশি নিষ্ঠুর। ওনার কাছে নিজের ছেলে ছিল একমাত্র সম্বল, তাকেও তেমন পাত্তা দিতে না থাকে, তার পুরো জগৎ চলেছিল শুভ, তাই শুভকে কেউ তাকে জগৎ থেকে নিয়ে যাবে, শুভ নিজের অন্য কোনো জগৎ হবে সেটা মেনে নেওয়া খুব কষ্টকর ছিল তাদের জন্য।
আপনাকে কি উনি মেরেছিলেন?
না, গল্পটা তো সব ছিল না, মায়ের মারা যাওয়ার ব্যাপারটা ছিল আমাকে একটা পৌঁছে দেওয়া হতো, আমাকে তাকে দেখিয়ে দিতে চেয়েছিলেন এখনই না থামলে আমার সমস্যা হতে পারে, আমাকেও ঠিক এইভাবেই মেরে নিতে পারেন তিনি। আমার মায়ের জায়গাটা ওনাকে নিয়ে দেবো বলে অনেক আশা নিয়ে গিয়েছিলাম ওই বাড়িতে, কিন্তু সেদিক দিয়ে উনি মোটেই গেলেন না, শুভর সাথে আমার সম্পর্ক নিয়ে কোনো কথাই বলো না, স্বাভাবিক সব কথা হলো। মাঝে শুভ একবার এসে আমাকে ডেকে নিয়ে গেল, আমার বাড়ির ছাদে গেলে কিছুক্ষণ সময় কাটালাম, এরপর চাষে চাষে ফিরে এসে দেখলাম ওই হাত কেটে দিয়েছে। শুভ মায়ের কাটা হাতে ব্যান্ডেজ করতে করতে ব্যস্ত হয়ে পড়ল, আর সেই সময় একটা চিকুন গুলি দিলেন চাষে আমার হাতে, বড় কেটে দিলাম, তবে তাকে সবটা লেখা ছিল পরিষ্কার ভাবে। মায়ের মৃত্যু আমাকে দেয়া হুমকি তাকে লিখেছিলেন এভাবে চলতে থাকলে পরিণতিটা আমারও খুব বেশি ভালো হবে না। শুভকে বিয়ে করলে আমি যে তার এক মাস পরে মারা যাবো সেটাও তিনি লিখে দিয়েছিলেন চিঠিটা।
চিঠিটা কাউকে দেখেনি?
দেখাতে গিয়েছিলাম, দেখিয়েছিলাম, লাভ হয়নি। ওখানে কোনো কিছু লেখা ছিল না, পুরো পাতা সাদা ছিল, একটা কালি আঁচক ছিল না ওখানে। চিঠিটা দেখিয়েছিলাম আমার ভালোবাসার মানুষটাকে, শুভকে। এরপর থেকে এসবে আর বিশ্বাস করেনি, শেষে উড়িয়ে দিয়েছিল। হয়তো একটু রেগেও গিয়েছিল, কিন্তু আমি লাগিনি। রেগে গিয়ে কোনো সিদ্ধান্ত নিয়ে পারি, খুব ঠান্ডা মাথায় সব ঠিক করেছি। সব
পরিকল্পনা
প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা,
সেটাও কি ঠান্ডা মাথায় নেওয়া যায়? মানে প্রতিশোধ
কি জানি, বাবা মাকে একসাথে হারিয়ে হয়তো ভেতরটা ঠান্ডা হয়ে গিয়েছিল আমার, নিজের জীবনে মায়েরাও ছিল না। তাই সিদ্ধান্ত নিলাম শুভকে বিয়ে করবো। অনেকদিন ধরে বিয়ে করার জন্য বলছিল, বাবা মা মারা যাওয়ার পর তো আরো বেশি করে বলছিল। এবার আমি হ্যাঁ করলাম, বিয়ে হয়ে গেল।
মানে আপনার জীবনের শেষ এক মাস শুরু হয়ে গেল?
হ্যাঁ গেল। আমি সব বিয়েতেই কাজটা করেছিলাম, আমাদের বাড়ির কাছে, আমার চাচির কাছে বিয়েতে আমি গিয়েছিলাম।
তারপর
তারপরে আমার কাজ শুরু হলো, চাচিরা করেছিল তার ঠিক উল্টোটা আমি শুরু করলাম। চাচিকে একটু একটু করে মেরে ফেলার কাজ শুরু হয়ে গিয়েছিল আমার। বিয়ের বুকের কিছু বাঁচা ছিল, অনেক টাকা দরকার ছিল আমার, বাবা মাকে সব কিছু বেরিয়ে দিলাম। তারপর সেই টাকা দিয়ে কালো জাদুর কাজ শুরু করলাম, একটু একটু করে ভিতরে ভিতরে মোটে থাকতে চাই।
কিন্তু এটার জন্য কাছে যাওয়ার কি দরকার ছিল? দূর থেকেও তো
আমি ওনার কষ্ট দেখতে গিয়েছিলাম। প্রতি রাতে সূর্য যখন আমার ঘরে ঢুকত, প্রতিদিন সকালে যখন সূর্য আমার হাত থেকে পান খেত, প্রতিদিন সন্ধ্যায় ফিরে যখন আমাকে ডাকত, তখন ভিতরে ভিতরে কষ্ট পেয়ে মরে যেতে চাচ্ছি অনেকবার। তার ঝোল চোখে চোখে আমার সবটুকু তৃপ্তি লুকিয়েছিল, তবে এটা যথেষ্ট ছিল না আমার জন্য। আমার মাকে তিল তিল করে মেরে ফেলার কষ্টটা তখনও পাইনি চাচ্ছি, কারণ যাদুকে সেই অভাবটা পূরণ করতে শুরু করলাম আমি। ব্যাপারটা এমন ছিল যে আমি মারা গেলে মরতে হবে চাচিকে, সেটা জেনে গিয়ে পাগল তাই হয়ে পড়লো না চাচি। আমাকে বাঁচিয়ে রাখার জন্য ছুটতে শুরু করলো সে এখান থেকে ওখানে।
আর শুভ?
ও আমাকে অনেক বেশি ভালোবাসত, কিন্তু সেটুকু তো কেবল আমার নিজের জন্য, চাচিকে কষ্ট দেওয়ার জন্য এর চাইতেও বেশি কিছু দরকার ছিল আমার। আর তাই আমি ওকে থামিয়ে দিলাম আমার কাছে, আমি হয়ে উঠলাম মোট রেখে দিই। আমার এই সারা ঘরে আর কাউকে দেখতে পাচ্ছে না, শুধু রাতের পর রাত আমার দিকে তাকিয়ে বসে থাকতো, আর কত পারলামই।
কিন্তু তাতে কি শুভর অপমান হলো না? ও তো কিছুই করেনি, তবু ওর উপরেও জাদু করে।
আমার মা তো কিছু করেনি, ভালোবেসেছিলাম আমি আর শুভ, তবু আমার মাকে কেন মরতে হলো না? হাত
চোখের বদলে চোখ হয়ে গেল না?
কিছু করার ছিল না আমার হাত, পাগল করে দিয়েছিলাম আমার মায়ের আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিলে। তুমি বুঝতে পারবে না কতটা কষ্টে কতটা ক্ষোভে আমি পথ বেছে নিয়েছিলাম, তুমি বুঝবে না।
এরপর
আমি শুভকে দখল করে নিয়েছিলাম, একা আমার করে নিয়েছিলাম পুরোপুরি। আমার শুভকে দেখে প্রচন্ড কষ্ট পেতে যাচ্ছি, আমি তাতে আনন্দ পেতাম, নিজের জীবন বাঁচাতে কষ্ট আমি তাতে আনন্দ পেতাম। ভেবেছিলাম আত্ম কয়েকটা দিন মানুষ, তারপরে তো আমি নেই ভুলে যাবো দেখে দেখে, তাহলে একটু হলেও সেই মানুষটাকে কষ্ট পেতে দেখি, যার কারণে আমার জীবনে এত কষ্ট।
শান্তি পেলেন তাহলে? শান্তিতে মৃত্যু হলো আপনার?
না, কালো যাতে একবার করলে সেটা থামিয়ে দেওয়াটা খুব কষ্ট করে, কিন্তু আমার যা চেষ্টা করছি তিনি করে দেখিয়েছিলেন। আমার জীবনের কাঁচা শেষের পথে যা অভিযোগ করে থেমে গেল কথা, কিন্তু তার বদলে কিছু সমস্যা রয়ে গেল আমার ভিতরে। শুধু আমার না, সমস্যাগুলো রয়ে গেল চাষির ভিতরেও। কিছুদিন পরেই আমার শরীরে এলো একটা নতুন প্রাণ, তখন প্রথম আমি বুঝতে পেলাম কি বড় সমস্যা অপেক্ষা করছে আমার জীবনে।
বাচ্চাটার কোনো সমস্যা হবে
না, কিন্তু তাকে দেখা যেত না। শুধু আমি বুঝতাম আমার বাচ্চাটা আমার গর্ভে আছে, কিন্তু কেউ তাকে দেখতে পেত না, সব দেখতে পেত না। তবে আমাকে মুচকার জন্য বলত কি দেখতে পাচ্ছে।
তখনও কি শুভ কেবল আপনাকেই নিজের পৃথিবী ভাবত?
হ্যাঁ ভাবত, কিন্তু বাচ্চাটাকে নিয়ে এমন সমস্যা দেখা যায় আমি ভয় পেয়ে যাই। বাবা আর মায়ের পর বাচ্চাটাকে হারাতে চাইনি আমি। শুভকে আমি আবার নিজের জন্য ভেঙে দিলাম,
আপনার আর চাচির সম্পর্ক কি ঠিক হয়ে গিয়েছিল, সহজ হয়ে গিয়েছিল পুরো ব্যাপারটা?
না তা হয়নি,
আপনার চাচি কি তাই ভাবতেন?
হয়তো হয়তো না, কিন্তু আমার বাচ্চা জীবনে আসার পর থেকে এসব থেকে দূরে থাকতে চেয়েছিলাম, কিন্তু তাতেও যেন কিছুতে কিছু হচ্ছিল না। আমার বাচ্চাটাকে কেউ দেখতে পাচ্ছিল না।
কিন্তু সেটা কিভাবে সম্ভব? আপনি ডাক্তারকে দেখাননি?
দেখিয়েছি, ডাক্তার অবাক হয়েছেন, দুষ্ট করেছেন অনেক চাপে, কিন্তু আমার ফলাফল বের করতে পারেনি। পাড়াটা সন্দেহ ছিল না, কেন একটা মানুষের শরীরে তার বাচ্চা থাকবে অক্সিজেনটাকে দেখা যাবে না, সেটা বুঝতে পারাটা কষ্টকর, বিশেষ করে ডাক্তারের পক্ষে।
আপনি তখন কি করলেন?
আবার ফিরে গেলাম সেই অফিসের কাছে, ঘুরলাম বিয়ের পক্ষের কার্যকরের কাছে, বুঝতে পারলাম
বেশ আরামদায়ক অবস্থা ছিল রাহার, কিন্তু হঠাৎ করেই কেন যেন ঠান্ডা লাগতে শুরু করলো। হঠাৎ করে নিজের পা দুটোকে নিস্তেজ হয়ে গেল। মৃদুস্বরে মিতু নামের সেই অশরীরী আত্মাকে ডাকল সে, কিন্তু কোনো জবাব পাওয়া গেল না। আর সাথে সাথে প্রচুর থেকে একটা পায়ের আওয়াজ পেল রাহা, সরে যেতে চাইল। কেন যেন মনে হলো এখান থেকে ওদিকে সরে গাছের ধরে লোকের নিতে পারে হবে, ওর জন্য সবচেয়ে বুঝছিল। কিন্তু সেটা করার শক্তি ছিল না, কিছু করার আগে মুড় মুড় করে পড়ে গেল। আর সঙ্গে সঙ্গে কয়েকদিন এদিকে বাড়ি ফিরছিল, রাহাজি দেখে দাঁড়িয়ে গিয়েছে, ওকে কথা বলতে দেখে ফিরে লক্ষ্য করেছে। ওদের উপস্থিতি টের পেয়ে চলে গিয়েছে মিতুলের দাঁড়িয়ে, চলে গিয়েছে রাহাতে দাঁড়িয়ে থাকার ক্ষমতা বেশ বিরস্ত করেছে। উনি গেলে হয়তো কাছ থেকে এত ধন্যবাদ আশা করেছিল, কিন্তু সেটা হয়নি, বরং একটা বড় সড় ধমক ছিল। এয়ারপোর্টের রাস্তায় এত রাতে এতগুলো খুলে কি করছে ভাবতে গিয়ে পাশে তাকাতেই সবটা পরিষ্কার হয়ে গেল রাহাতের কাছে। পাশে একটা ট্রাক দাঁড়ানো, নিশ্চয় খুব কাছ থেকে রাহাতে একা কথা বলতে দেখেছে বলে সাহায্য করতে এগিয়ে এসেছে, কৌতূহল দেখিয়েছে। খেতে খাওয়া সাধারণ জীবনের মানুষ, এই কারণেই হয়তো ওদের ভিতরে এখনো কৌতূহল কাজ করে। সমাজের উঁচু শ্রেণীর লোকেদের আজকালের কৌতূহল দেখানোর সময় কোথায়? এই যেমন রাহাতের কোনো কৌতূহল নেই, কিন্তু অবাক হয়ে আজ লক্ষ্য করলো রাহাত ওর ভেতরে কৌতূহল হচ্ছে। জানতে ইচ্ছে করছে মৃতুর কথা, কি হয়েছিল মৃতুর সাথে, ওর বাচ্চাটা বেঁচে ছিল তো, বাচ্চাটাকে কি দেখা গিয়েছিল, মৃতু কীভাবে মরে গেল। কিন্তু এখান থেকে আর চলে গেলে আর সেটা জানা হবে না, তাই প্রচন্ড ইচ্ছার সঙ্গে নিয়ে নিজেকে ছাড়াতে চাইল রাহাত। অকুচ্ছ ভাষায় যতটা সম্ভব গালিগুলো পুলিদের, তাতে লাভ হলো একটা এই যে পুলিদের খানিকটা বিরক্ত হয়ে দূরে সরে গেল, কিন্তু এইটুকু দূরত্বে কিছু হবে না, ওদেরকে সরিয়ে দিতে হবে। রাহাত তাই আরো জোরে ওদেরকে বকা দিতে লাগে। একটা সময় বেজে উঠল ট্রাকের হল, ওদেরকে তাকালো পুলিশ, আরেকবার চেষ্টা করলে পাগল মানুষকে জিজ্ঞেস উঠে আসে। সময় আর নেই তাই না চাইতেও চলে গেছিল, আর ওরা চলে যেতেই বৃষ্টি শেষে গাছের পাশটাকে দেখে
অবশ্যই চাই, আমি চাই গল্পটা শুনতে, শেষ পর্যন্ত শুনতে চাই। জানি না কেন যেন জানতে ইচ্ছে করছে, শুনতে ইচ্ছে করছে। কে জানে, হয়তো লেখক বলি, হয়তো আমার মন অবচেতন ভাবেই কোনো নতুন গল্পের গবেষণা খুঁজে পেয়েছে। রহস্য, ভালোবাসা, টান, প্রতিশোধ কি নেই এখানে, এমন গল্প যে কেউ লুকিয়ে নেবে। বলুন আপনার বাচ্চাটার কি হলো?
ও জন্ম নিল, তবে আমার মৃত্যুর মাধ্যমে।
মানে বাচ্চাটাকে জন্ম দিতে গিয়ে মারা গিয়েছিল, ওকে দেখা গিয়েছিল?
কিন্তু সেটা ওকে নিয়ে আমি ওকে কামিনাজ করেছিলাম, তা কেবল আমার নিজের জন্য, ও মায়ের কথা জানতে পারে।
কিন্তু শুভর তো ওসবে কোনো আগ্রহ ছিল না।
তা ছিল না বটে, কিন্তু নিজের সন্তানকে বাজাতে গিয়ে সবকিছু করতে প্রস্তুত ছিল শুভ, সবকিছু। ও যে কোনো উপায় বাজাতে চাইছিল আমাদের সন্তানকে, আর তাই আমাদের কাউকে কিছু না বলে একের পর এক মুষ্টি মুড়ি সবখানে মানুষ পেয়ে গেছে। আর সেরকম এক জায়গাতেই ও দেখা হয়ে যায় রাজেশ বাবার সাথে। বাবাকে দেখে বুঝতে পেরে গিয়েছিলেন যে ওর উপরে কোনো না কোনো জাদু করা হয়েছে। উনি ওকে নিজে টেনে নিয়ে যান, সেখানেই তার কয়েকদিন ধরে থাকছিল। আমি কয়েকজনই ইচ্ছে করে ভালো হয়ে গেছে আমাদের মানুষের অবস্থা, ইচ্ছে ইচ্ছে করে দেখা পেতে থাকি। কিন্তু সেই দেখা পাওয়ার কোনো খুশি কাজ হচ্ছে না। আমরা সবাই অস্থির ছিলাম, শুভ কেন বাসায় আসছে না সেটা নিয়ে। তবে একটা সময় অপেক্ষা শেষ হলো, শুভ অবশেষে বাসায় নেই, ফিরে অবশ্য অদ্ভুত একটা কাজ করল। সোজা আমাদের ঘর থেকে একটা খাঁচি নিল, আর সেটাকে আমার সাথে সমান চলে অর্থে থেকে নিল। আমি অবাক হয়ে গিয়েছিলাম, কে পূর্ব বুঝতে পারছিলাম না। নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল। একদিকে আমার বাচ্চাটার সামনে খাওয়ার খুশি, অন্যদিকে শুভ ফিরে এসে করতে থাকায় ভাবলামই পুরো করে ফোনকে গিয়েছিলাম।
এমন কাজ কেন করলাম?
জানি না, জিজ্ঞেস করার সময় পাইনি, সুযোগ না। তার আগে নিজেকে একেবারে নতুন ঘর বন্ধ করে ফেলেছি। আমার একটা ডাকও শুনিনি, একটা কথাও না। শেষ পর্যন্ত অবশ্য আমার মনের শক্তি ভেঙে গিয়েছিল। এক শুভ ছাড়া কেউ আমার জন্য পরিবারে কিছু ছিল না। শুভ সারা দিয়ে একটা ঘরে বন্ধে বাড়ি বেরোলেও সেটা নিতান্ত প্রয়োজন নেই।
এরপর আর আসেনি উনি আপনার কাছে?
না, আসতে চেয়েছিল একবার, আমি সুযোগ পেয়ে সেটাই আরেকটা বড় বুঝি। আমি জানতাম না যে ও এর ভিতরে আমাদের ছেড়ে দেশে চলে যাওয়ার চেষ্টা করছে। হয়তো আমার আরো মায়ের কথা সব জানতে পেরে গিয়েছিল। তাই কারোর সাথে আর থাকা কিংবা কাউকে কিছু বলার ইচ্ছে ওর দিকে মরে গিয়েছিল, জলে যেতে চেয়েছিল, অনেক অন্য নেমে গেছিল। তারপর যাওয়ার একটু আগে আমাদের একদিন চলে গেল, শেষবারের মতো কথা বলে গিয়েছিল আমার সাথে। সে বারবার যাচ্ছে, আমি দিনের পর দিন সারা দিন, তিন দিনের দিন সকাল দিয়ে সন্ধ্যা করানোর পর অবশ্যই বাড়তে কিন্তু ততদিনের সবশেষ।
শুভকে চলে গিয়েছিল?
হ্যাঁ, দুদিন অপেক্ষার পর তিন দিনের দিন উঁচু লেগেছি। আমি সেখানে সুন্দরকে দরজাটা খুলেছিলাম, কিন্তু আর তখন ছিল না সেখানে, শুধু সেখানে পুরো বাড়িতেই ছিল না শুধু। আমি সবাইকে জিজ্ঞেস করেছিলাম, সবাইকে, কেউ করেনি। শেষমেশ আমাদের কাজের মানুষরা জানালো, দেখে চলে গেছে। ভাবিনি পথে হাজার টাকা ও মানুষ এরপর অপেক্ষা করতে চাচ্ছে।
সেই শুনছেন আজকের গল্প, একটা প্রচলিত সত্য ঘটনা নিয়ে আজকের কাহিনী সাজানো হয়েছে। মিতু এবং রাহাতের কথা শুনছি আমরা, শুনছি এক গা শিউরে ওঠা কাহিনী। আর যে গল্পটা শুনছি সে গল্পটা মিথ্যে নয়। আসুন তাহলে মিথ্যে নয় গল্পের তৃতীয় পর্ব অর্থাৎ শেষ পর্বে চলে যাই, তারপর আবারও ফিরছি কুয়াশায়। আমি শামিল, আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 FM। বৃষ্টি হচ্ছিল সেদিন, অত রাতে গাড়ি নিয়ে খুব বেশি মানুষ বের হয়নি ঘরের বাইরে। এয়ারপোর্টের দিকটা এমনিতে মানুষের ভিড় থাকে অনেক কম, ঝড়ের রাতে সেই হাতিগুলো মানুষের সংখ্যাটাও নেমে এসেছিল কমানিতে। কিন্তু আগে পিছিয়ে কিছু না ভেবে গাড়ি নিয়ে তাও একাই সে বৃষ্টি থেকে বেরিয়ে পড়েছে। মাঝপথে বৃষ্টির সাথে যুক্ত হয় ঝড়, ঝড়ের দাপুটি হোক কিংবা অন্য কোনো কারণে এয়ারপোর্টের কাছাকাছি এসে নষ্ট হয়ে যায় গাড়ি। মৃত্যু শেষ পর্যন্ত পৌঁছতে পারিনি এয়ারপোর্ট, বাচ্চা শিশুটিকে হয়নি কোনো স্বাভাবিক মৃত্যু।
তাহলে ঠিক কি হয়েছিল সেদিন রাতে?
আমি তখন অনেক যুদ্ধ করে নিজেকে সামনে প্রায় পৌঁছে গিয়েছি, হঠাৎ করে গাড়িটা বন্ধ হয়ে গেল। চোখে অন্ধকার দেখলাম আমি, নিজের ভেতরে অসহ্য যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা, মানসিক যন্ত্রণা, সবটা মিলিয়ে অবস্থাটা এমন ছিল যে আমার পক্ষে বাইরে বেরিয়ে গাড়ি কি করা বা কোনো রকম সাহায্য চাওয়া সম্ভব ছিল না। তার উপরে প্রচন্ড ঝড় আর বৃষ্টি পড়ছে, তোমার নিজের ভেতরে একটা জোরালো তাজির অনুভব করলাম। তুমি যেমন তেমনটাই থাকো, সেভাবে অনেকের ভালোবাসো। হয়তো আমি দিনে যেত, হয়তো খেলে যেত, আর যেহেতু
কি করেছিলেন এরপর?
আমি ভেঙে গিয়েছিলাম, ভেঙেছিলাম সাহায্যে আসায়। একটা গাড়ি যদি থামতো, শেষমেশ একটা গাড়ি কিনেছিল।
তারপর যেতে পেরেছিলেন?
গাড়িটাতে ছিল একটা মাদার পশু, মানুষ ছিল না। ওরা দেখল না আমি কষ্টে আছি, ওরা দেখল না আমি আমার সন্তানকে নিজের ভেতরে বাঁচাতে পারছি, ওরা শুনল না আমার কোনো কথা। কতক্ষণ জ্ঞান হারিয়ে পড়েছিলাম জানি না। আপনি মানুষ অন্যকে বাঁচাতে চাইল ও ওনার ওনার ঠিক কেন গজন ছিল। আমাকে দূরে নিয়ে হাসপাতালে নিয়ে গেল ওরা। কোনো মতে আমি কেবল সুন্দর নাম বলতে পেরেছিলাম। ডাক্তাররা বুঝেছিলেন তোমার আর ঘুম আসেনি, তাই তাড়াহুড়ো করে অপারেশন করা হয়। বেঁচে যায় আমার সন্তান, জন্ম নেয় একটি পূর্ণাঙ্গ মানুষ হিসেবে। কিন্তু আমি তোমাকে আবার ফিরে যেতে হলো স্বাধীন রাজের কাছে। আমার স্বামী থেকে মুক্তি পাওয়ার আনন্দে তখনই ছুটে গিয়েছিলাম শুরুতে একবার দেখার জন্য, কিন্তু পারিনি। স্বাধীন রাজের দ্বারে এসে আমি আটকে গেলাম। খুব ইচ্ছে ছিল আমার সন্তানের মুখ দেখা, কিন্তু সেখানে আর দেখতে পারলাম না। এরপর থেকে পৃথিবী খুঁজতে থাকলাম আমি।
কি খুঁজতে থাকি?
অনেকে, আমি শুভকে, আমার ছেলেকে
পেলেন?
পেয়েছিলাম। শুভ আমার উপসন্নতি আমাদের এখানে এসেছিল একবার, তারপর আবার, তারপর আরো কয়েকবার। প্রতিবার ওকে থামাতে চেয়েছি আমি, বুঝতে চেয়েছি আমি ওকে থামানোর জন্য এখানে এসেছিলাম, এই জায়গাটাতেই আমি ছিলাম, আমি আছি। আমি ওকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু পারি ওর সাথে কখন ওর মা ছিল, কখন ওর সন্তান, কখন ওর নতুন। খুব সুখে ছিল, স্ত্রীকে তখন প্রাণ ভরে নিজের ছেলেকে দেখে নিতাম আমি। কিন্তু কিন্তু অনেকদিন হলো অনেকদিকে আসি না, খুব কষ্ট হয় আমার ওকে না দেখে। ও কখনো আমাকে দেখেনি, আমার কথা শোনেনি। আমার সঙ্গে ছিল কেবল স্বাধীন দাসটা। আমি আর তাকে না পেয়ে শেষমেশ এই স্বাধীন দাসকে আমার সমস্ত কথা জানাতাম।
গাছকে? ও শুনতো আপনার কথা, বুঝতে পারতো?
কেন শুনবে না? দিনের পর দিন আমার সাথে এই একজনই কথা বলেছে। শুনো, যখন আমার কথা শুনত না, এই স্বাধীন দাসটাই আমাকে সান্ত্বনা দিত। আমি ভেঙে পড়তাম, ও আমাকে বলতো ভেঙে পড়ার কিছু নেই আসলে। তাকে বার বার আমাকে বলতো যে সব ঠিক হয়ে যাবে, শুধু আমার কথা শুনবে। কিন্তু সে এই দিনটা আসেনি। আমার বিশ্বাস ছিল আমার ছেলে আমার কথা শুনবে, আমাকে দেখতে পারবে। আর তাই প্রতিদিন আমি জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করতাম, খুঁজতাম ওকে, কোন গাড়ির ভেতরে আছে সেটা দেখার চেষ্টা করতাম বারবার।
কিন্তু আপনারই খোঁজার জন্য আমার শরীর অচল হয়ে পড়েছে, আমার পা ভেঙে গিয়েছে, আমি অন্ধ হয়ে গিয়েছি প্রায়। আর আমি তো তাও বেঁচে আছি, কিন্তু ওই মানুষগুলো, ওরা তো মরে গিয়েছে। বারবার দুর্ঘটনা ঘটেছে আর আমাকে বাঁচিয়ে রেখেছে রাত্রি, কিন্তু আমি তো এভাবে বাঁচতে চাইনি। আমি আর সবার মতো ভালোভাবে বাঁচতে চেয়েছি।
তুমি
কে
তা বলো, আমি সেটাই বলো। আমি আমার কথা বলে দিয়েছি, সেটাকে পৌঁছে দেবে তাকে আমি দিয়েছি।
আমি চাই আমার পা ঠিক হয়ে যায়, আমি দেখতে পাই ভালো মতো। আমি সব চাই, সব, কিন্তু কেবল আমি একা না। আমি চাই আপনি এখান থেকে চলে যান একেবারের মতন, আর এত মানুষের জীবন শেষ হয়ে যেতে দেখতে আর ভালো লাগে না।
তুমি যা বলবে সেটাই হবে, আমি আর কাউকে কষ্ট দেব কাউকে।
শুনে খুশি হল।
শুধু এর বদলে একটা কাজ করতে হবে আমার জন্য।
কি কাজ?
আমাকে গল্পটা বলতে হবে তোমাকে।
আমি বলবো, দেশের সব মানুষকে বলবো,
সবাইকে বলতে হবে। শুধু একজনকে বলবে, বলে দিও যে আমি এসেছিলাম তাকে ফেরাতে, আর আমি তাকে ভালোবাসি।
কাকে বলবো বলে দিন?
তোমার বাবাকে।
বাবাকে?
আমার গল্পের ছোট্ট বাচ্চাটাকে আমি খুঁজে পেয়েছিলাম অনেক এর আগে, বাবার সাথে আমি ঘুরে এসেছি ওর এখানে। ঘুরতে অবাক চোখে দেখছিল চারপাশটা, কিন্তু একবারের জন্যও দিনের আলোয় আমার ছেলেটার সামনে গিয়ে দাঁড়াতে পারি।
আপনি? আপনি?
রাতের বেলায় অনেক খুঁজেছি, ও আসেন, একটা সময় এসেছিল, কিন্তু তবুও আমার কথা শোনেনি। আমাকে আমাকে চিনতে পারেন,
আমি আমি চিনেছি, আমি আমি বুঝেছি, আমি ঠিক জানতাম, আমি আপনাকে দেখেছি কোথাও, এই মুখ আমি কোথাও দেখেছি। আমার আমার বাবার মানি ব্যাগে, ওটা এখন আমার কাছে। জানি বাবা সব জানতো মা, তুমি এতদূর এসেছিলে সব জানতো, এই কারণেই তো ফিরে এসেছিল, ফিরে এসেছিল তোমাকে দেখতে, আমাকে দেখতে, কিন্তু এসে যখন দেখলো তুমি নেই তখন খুব ভেঙে পড়েছিল বাবা, তুমি নেই সেটা মানতে পারেনি, আর যখন শুনেছিল তুমি মারা গিয়েছো বাবাকে ডাকতে গিয়ে তখন থেকে এই ছবিটাকে নিজের বুক পকেটে রেখে দিয়েছিল বাবা।
কিন্তু বুক পকেট থেকে মানিটাকে চলে যাওয়াটাও তো অনেক কিছু
ব্যাপার, হয়তো নতুন মা ভালো ছিল খুব, কিন্তু মা বাবাকে ভালোবাসত, তোমাকে তোমাকে সে রাখতে দিতে চায়নি, তাও বাবা মানি ব্যাগে যত্ন করে তোমাকে রেখে দিয়েছিল, সব সময় লুকিয়ে রেখেছিল তোমাকে, নিজের খুব কাছে প্রায় তোমার ছবিটা নিয়ে কাঁদত বাবা। বাবা সবসময় তোমাকে মনে রেখেছে, সবসময় এপারে থাকতেও মনে রেখেছে, ওপারে গিয়েও নিশ্চয়ই মনে রেখেছে তোমাকে। না মা, 2 বছর হলো বাবা মারা গিয়েছে, শেষের দিকে তোমাকে খুব ডাকত, দেখতে চাইত, মনে রাখতে পারতো না কেউ তুমি নেই। তাতে কি হয়েছে মা এখন তো জানলে, জানলে যে বাবা জানতো তুমি তাকে কত বেশি ভালোবাসো। বাবা তোমার জন্য অপেক্ষা করছে মা, তুমি চিন্তা করো না।
বিষয়টা ঠিকঠাক হওয়ার পর কাঠ বলে মেজবা, সবকিছু ঠিকঠাক হলে কেমন যেন একটা বাজে স্বাদ ঘোরাফেরা করে মেজবার মুখে, আর ধীরে ধীরে সেটা ছড়িয়ে যায় পুরো শরীরে। বোঝি না মেজবা কেমন হলো পুরো গল্পটা, এয়ারপোর্টের এই রাস্তাকে নিয়ে মানুষের মনে আগ্রহ কম নেই, প্রায় অনেকেই রাস্তার মাঝে দেখতে পেয়েছে অশরীরী কিছু ছায়াময় কোনো গাড়িকে, দুর্ঘটনা ঘটেছে অনেক, সেই দুর্ঘটনায় মারা পড়েছে অনেক মানুষ, কেউ আহত হয়েছে, কেউ চিরতরে পৃথিবীর মায়া কাটিয়েছে। এই যেমন মেজবার মা, গত বছর কার অ্যাক্সিডেন্টে এখানেই মারা যাচ্ছে, সেই দুর্ঘটনায় বেঁচে যায় মেজবা, এরপর বার বার দুর্ঘটনার শিকার হলেও তাতে কোনো সমস্যা হয়নি, কীভাবে কীভাবে যেন প্রতিবারই বেঁচে ফিরেছে সে, প্রকৃতির খেলা নাকি অন্য কাকতালীয় ব্যাপার, ভাবতে ভালো লাগে। ফিল্ম বানাতে আগে থেকে ভালোবাসত মেজবা, নিজের সাথে হওয়া এই বাজে ঘটনাগুলোর পর ভাবতে ভাবতে হঠাৎ এয়ারপোর্টকে ঘিরে একটা গল্প চলে আসলো মাথায়, সত্যিই তো কেমন হবে এমন কিছু হলে, মেজবার একে বারবার বেঁকে যাওয়া সেটাকে যদি কোনোভাবে একটা গল্পে নিয়ে আসা যায়, যদি কোনো সত্যিকারের গল্প হিসেবে উপস্থাপন করা যায়, নিজের জায়গায় রাহাত নামের একটা মানুষকে দাঁড় করানো মেজবা, তারপর তাকে ঘিরে গড়ে উঠতে থাকত একটু একটু করে নতুন এক গল্প, নতুন এক সৃষ্টি। গল্পটা মোটামুটি দাঁড়িয়ে যেতেই সেটাকে নিয়ে প্রযোজকদের কাছে দৌড়তে শুরু করলো, বাংলাদেশে এমন মুভির খুব একটা কদর নেই, কিন্তু তবু কীভাবে কীভাবে একজন মানুষ পেয়ে গেল, ফিল্মের সমস্ত খরচ পেতে রাজি হয়ে গেল লোকটা, আর তারপর থেকেই ছবির শুটিং শুরু। আর কি ছবির শুটিংয়ের শেষ দিন, এই শেষ দৃশ্যটার সাথে সাথে শেষ হয়ে গেল ছবিটি বানানোর কাজ, এবার কি মুক্তির অপেক্ষা, কে জানে কেমনভাবে গল্পটাকে নেয় মানুষ নিজেদের ভিতরে, রাস্তার পাশে ছাতির গাছটার তলার চেয়ার রাখা, সেখানে বসে পড়লো বিশ্বা। সন্ধ্যা হব হব, সবাই নিজেদের কাজ সারছে, কেউ সব জিনিসপাতি তুলছে, কেউ ক্যামেরা, কেউ সামলাচ্ছে খাওয়া দাওয়ার বিষয়টা।
কি জানাতে চাও ওকে?
কিছু না, আমি কিছু জানাতে চাই না, কিন্তু
রাহা তো তোমার দেয়া নাম ছিল, ওর নাম তো এখন মেন,
কিন্তু জানি কিন্তু আমার কাছে তো ও কেবল আমার রাহাত, আমার ছোট্ট বাচ্চা রাহাত।
কেন এমন করছো? এতটা উতলা হয়ে না, সব ঠিক হয়ে যাবে।
ঠিক হবে বলতে পারো? গত কতগুলো বছর ধরে সব ঠিক হওয়ার অপেক্ষা করছি, কতগুলো বছর ধরে সময় থাকার চেষ্টা করছি।
সে তো এখন মৃত, তুমি আর এখানে থেকে কি করবে? চলে যাও না হয় নিজের শুভর কাছে।
আমি ওর মা ছিলাম, আমি ওর জন্য অপেক্ষা করেছি, এখনো অপেক্ষা করছি আমার গল্পটা শোনাবো বলে।
সেই গল্প তো ও জানে, এই যে দেখলে না, একটা পুরো ফিল্ম বানিয়ে ফেললো।
কিন্তু সেটা তো ওর কাছে কেবল একটা গল্প, আমি ওকে জানাতে চাই যে ওর এই গল্পটা মোটেও কোনো গল্প না, এটা সত্যি।
সত্যি জেনে কি হবে বলতে পারো?
কিছু হবে না হয়তো, কিন্তু আমি ওকে তাও জানাতে চাই। এটা আমার সত্যি, ওর সত্যি, ওর মামার সত্যি, আমাদের পরিবারের সত্যি।
কোন পরিবার? যেটা কখনো তোমার ছিল না, যে পরিবারে কেবল একজন মানুষের ভরসায় থাকতো তুমি, যে পরিবারের কোনো মানুষ একটা খোঁজ নেয়নি তোমার মৃত্যুর সময়। আর শুভর জন্য কাজ এতগুলি বছর, সেই শুভ আরেকটা মেয়েকে বিয়ে করে শেষমেশে তোমাকে তুমি ভুল জান, ও তোমাকে না ভুললেও নিশ্চয়ই খুঁজতে আসবে।
ও আমাকে মরে রেখেছে, ও মালিনাকে রেখে দিয়েছে, আমাকে সব সময় রেখে দিয়েছে।
সেটা কেবল তোমার ছেলের ছবিতে।
আমি জানি, আমি ওকে ভুলিনি, ওর জন্য শুনতে এসেছিলাম এখানে, সব কিছু এত করে ওকে সেখানে আমাকে ছেড়ে দিতাম, পারিনি। কিন্তু আমার ছেলেকে সেখানে
কিভাবে? আবার গাড়ির সামনে হামলে করবে, আবার খুঁজবে ওকে? ওই তো কাছে নিতেই বসে আছে, আমার পাশে। এখনই যা বলার বলে দাও না। যাও বলো। ভাবুক, আমি ওর মনোযোগ সরাচ্ছি। কিছু না, কেবল একটা ডাল ফেলবো ওর মাথার উপর। না পাবে না, আমি খেয়াল রাখবো, ছোট্ট একটা ডাল ফেলবো। আজ এতগুলো বছর ধরে তুমি আমার কাছে আছো, এটুকু তো আমি তোমার জন্য করতেই পারি। তাও যদি তুমি মুক্তি পাও, তাও যদি তোমার শুভর কাছে ফিরে যেতে পারো, তুমি
আমি চলে গেলে তোমার
লাগবে। তবে শুভকে ছাড়া যে একাকিত্ব প্রতিটা মুহূর্তে অনুভব করছো তুমি, তার চাইতে বেশি একা নিশ্চয়ই লাগবে না। যাও তো এখন, সময় নষ্ট করো না। এই আমি ডাল ফেললাম।
বসে বসে অদ্ভুত সব ব্যাপার চিন্তা করছিল মেঘবা। নিজেদের সাথে ফিল্মের এই গল্পটাকে মেলাচ্ছি, সত্যি যদি এমন কিছু ওর সাথে হতো, সত্যি যদি সত্য সত্যি হতো, তাহলে কেমন হতো? এদিকে জিনিসপাতি কোথায় পায়, সে উঠে যাবে যাবে করছে, এমন সময় হঠাৎ করে একটা ছোট্ট ডাল এসে পড়লো মেজপাকায়। বিরক্ত হয়ে তাকালো মেজপাকায়, ডালটা গাছ থেকে পড়েছে। মাটিতে পড়ে থাকা ডালটার দিকে তাকিয়ে খানিকটা শিউরে উঠলো। আর একটু বড় ডাল হলে তারা তারই সেখান থেকে সরে গেল, পেছনে ফেলে আসলো অপেক্ষারত আত্মাকে। আর কয়েকটা দিন অপেক্ষা, আর কয়েকটা দিন গাড়িতে গাড়িতে রাহাতের খোঁজ, আবার নিশ্চয়ই আসবে এখানে রাহাত। না, মেজবা রাহাত কিংবা মেজবা নাম দিতেই হোক, মৃতের কাছে নিশ্চয়ই ফিরে আসবে সে আবার। এই ছাতিল গাছের তলায় মৃত সেদিন ওকে সত্যিটা বলবে, সব রাত্রিকে জানতে হবে মৃত ছিল, শুভ ছিল, এমনকি রাতের বাচ্চাটাও ছিল, তাতে কেউ মিথ্যে নয়। এই গল্পটা মিথ্যে নয়। শুনলেন আজকের গল্প, যে গল্পের নাম গল্পটা মিথ্যে নয়। আসলে হয়তো গল্পটা মিথ্যে নয়, এই গল্পটা সাজানো হয়েছে একটি সত্যি ঘটনাকে ঘিরে, যে ঘটনাটা আমরা অনেকেই জানি। এয়ারপোর্টের পাশের রাস্তায় একটি নারী ছায় মূর্তিকে দেখা যায় সবসময়, অনেকেই দেখেন, হয়তো সামনেও দেখবেন কিনা জানি না। হয়তো বা আজকের এই কাহিনীর পরে শেষ হয়ে যেতে পারে এই ছায় মূর্তির রহস্য। তো যাই হোক, আজকের গল্পের নাম ছিল গল্পটা মিথ্যে নয়, লিখেছেন সাদিয়া ইসলাম বৃষ্টি। নাট্যাংশ পরিচালনা ছিলেন শেখ হোস্তা আবিদ শাড়ি এবং সাউন্ডে ছিলেন খালিদ। জানিয়ে দেবো তাদের নামগুলো যারা আজকের গল্পের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। মিথুর চরিত্রে অভিনয় করেছেন শাড়ি, রাহাত ও মেজবার চরিত্রে অভিনয় করেছেন সাইফ, রহিমের চরিত্রে অভিনয় করেছেন লোবান, ছাতিম গাছের চরিত্রে অভিনয় করেছেন সারথি। এই ছিল আজকের কণাকুশলীদের নাম। আমাকে বিদায় নিতে হবে এক্ষুনি, আগামী সপ্তাহে ঠিক একই সময় অর্থাৎ আগামী সোমবার রাত 11টার খবরের পর আবারও হাজির হচ্ছি কুয়াশার নতুন গল্প নিয়ে। সে পর্যন্ত এডসির সঙ্গে থাকবেন আর ভালো থাকবেন। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতন শারমিন বিদায় নিচ্ছি। এক্সক্লুসিভলি অন ফিউশনবিটি.com